জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন মাদানী চ্যানেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইলিম ও ইবাদত। জি, এই অনুষ্ঠানের মধ্যে আমরা ওই সকল বিষয় সম্পর্কে জানি যেগুলো আমাদের জন্য জানা ফরজ রয়েছে। আজও ইনশাল্লাহ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে অনুষ্ঠানের শুরুতে আসুন দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লামা আলাইয়া আশরন ফাকাআন্নামা আ'তাকা রাকবাতান, যে ব্যক্তি আমার প্রতি দশ বার সালাম প্রেরণ করল সে যেন একজন গুলাম আজাদ করল, গুলাম মুক্ত করল। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ সালাম পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা প্রতিনিয়তই করে থাকি, তবে এটা যে ওই সময় করতে হবে আর এটা যে এই হাদিস থেকে এসেছে, এই হাদিস থেকে এই মাসালা সাব্যস্ত হয়েছে, এটা এর মাধ্যমে নির্ধারণ হয়েছে, সেটা হয়তো অনেকে জানি না। আর সেই বিষয়টা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন সেই সময়ে নামাজ আদায় করা। এমনি তো নামাজের যে ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা ফরজ রয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টাতে নামাজ আদায় করেছেন সেই সময়টাতেও নামাজ আদায় করা মুস্তাহাব। আর রমজান মাস চলমান রয়েছে, আমরা কেন মুস্তাহাব আমলকে ছেড়ে দিব, এবং এর যে গুরুত্ব রয়েছে এবং এই মুস্তাহাব আমলটি কোন হাদিসের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে সেই ইলিমটাই কেন আমরা হাতছাড়া করে দিব। এই জন্য নিয়ত করেছি যে এই বিষয়টাও যে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করব, যেন আমরা ওই সময়ে ওই মুহূর্তে গুরুত্বের সাথে আমরা নামাজটা আদায় করতে পারি। আর আমরা এও জানি যে রমজান মাস একটি ফরজ ইবাদত, সত্তরটি ফরজ ইবাদতের সমান, একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমান, এর সব রয়েছে। তো আমরা হাতছাড়া কেন করব, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শুনব, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আমাদেরকে যে নামাজ আদায় করতে বলেছেন আমরা সেই সময়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহুল কারীম। প্রথমত হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ আমরা জানি যে সুবহ সাদেক যখন শুরু হয় এরপর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এর যে মধ্যবর্তী সময়টি রয়েছে এটি হচ্ছে ফজরের নামাজের সময়। এর মধ্যে যদি আমরা নামাজটি আদায় করি তাহলে আমাদের নামাজ আদায় হয়ে যাবে, ফজরের নামাজ আদায় হয়ে যাবে। তবে এর মধ্যে হতেও একটি সময় এমন রয়েছে যে সময় আদায় করলে আমাদের ফরজও আদায় হবে এবং সাথে সাথে মুস্তাহাবও আদায় হয়ে যাবে। যেমনটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আন রফি ইবনে খুদাইজ قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول اسفروا بالفجر فانه اعظم للاجر رواه الترمذي وقال حسن صحيح ابو داود والدارمي رافي ابن خديج رضي الله تعالى عنه তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেছেন যে ফজরের নামাজ ইসফারে আদায় করো, অর্থাৎ আলো ফোটার সময় পর্যাপ্ত উজ্জ্বলতা হলে নামাজ পড়ো, কেননা আলোতে আদায় করার মধ্যে অধিক সওয়াব রয়েছে। এক তো হচ্ছে ফজরের নামাজ আদায় করা, এটাও অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে রমজানের মধ্যে এটা আমাদের হয়ে যায়, যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠি আর এর সাথে সাথে ফজরের নামাজটা রয়েছে, তো ফজরের নামাজটা আমরা পড়ে নিতে পারি। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে সাথে আরেকটি অপরচুনিটিও দিয়েছেন যে অধিক সওয়াব অর্জন করা। সেই অধিক সওয়াবটি কি? সেটি হচ্ছে আলোতে যখন স্পষ্ট হয়ে যাবে, চারিদিকে অন্ধকার দূর হয়ে যাবে, আমরা দেখা যায় যে অবস্থাটায়, সেই অবস্থাটায় ফজরের নামাজ আদায় করলে অধিক সওয়াব পাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, ফা ইন্নাহু আযমু লিল আজরি, নিশ্চয়ই এতে সওয়াব বেশি, এই কথার দলিল যে অন্ধকার থাকতে নামাজ পড়লে তা আদায় হয়ে যায় এবং তাতে সওয়াবও আছে, কিন্তু উজ্জ্বল আলোতে সওয়াব অনেক বেশি। যদি ইসফার বলতে কেবল সুবে সাদিক হওয়া বোঝাতো, তবে তার আগে তো নামাজই জায়েজ হতো না। এমত অবস্থায় কেবল ফজরের স্পষ্টতা বা উদয় হওয়ার মধ্যে বেশি সওয়াব হওয়ার প্রশ্নই আসতো না। খুবই চমৎকার একটি এখানে যুক্তিও প্রদান করা হয়েছে, যে যদি কেউ এভাবে বলে যে না, যখনই সুবে সাদিক হবে তখনই নামাজ আদায় পড়লে বেশি সওয়াব রয়েছে, তো সুবে সাদেক সময় আদায় করলে বেশি সওয়াব, এটা তো হতেই পারে না। কেন হতে পারে না? কেননা এর আগে তো নামাজই আদায় হবে না। তো উজ্জ্বল আলো বলতে কোনটিকে বোঝানো হয়েছে? তো উজ্জ্বল আলো তো তখনই হবে যখন সেটা সূর্যের কাছাকাছি থাকবে, সূর্য উদয় হচ্ছে, এর যে আগ মুহূর্তে যে সময়টা রয়েছে এটা তো অধিক উজ্জ্বল, আর অধিক উজ্জ্বল অবস্থায় নামাজ আদায় করা মানে হচ্ছে বেশি সওয়াব লাভ করা। তো এই বিষয়ে আমাদেরকে বলেছেন যে এর আগে তো নামাজই আদায় হবে না। হ্যাঁ, যদি ইসফার বলতে কেবল শুভে সাদিক কি বুঝাতো, তাহলে তো এর আগে যে রয়েছে সময়টা, এর আগে তো নামাজই হবে না, তো ওই সময় নামাজ আদায় করলে বেশি সওয়াব এটা তো বুঝে আসে না। তো বেশি সওয়াবের যে বিষয়টা বুঝে আসে সেটা হচ্ছে শুভে সাদেক এর কিছু পর, যখন সূর্য উদয় হওয়ার আগের যে মুহূর্তটা, যখন চারিদিকে মোটামুটি আলো হয়ে যায়, সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। এই বিষয়ের উপর যে নামাজ মূলত আলো করে উজ্জ্বল অবস্থায় যখন ফজরের আলোটা পরিপূর্ণভাবে ফুটে যায় তখন যে আমরা নামাজ আদায় করি, এ ব্যাপারে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যা থেকে জানা যায় যে ফজরের নামাজ স্পষ্ট আলোতে পড়া মুস্তাহাব এবং অধিক সওয়াবের কারণ। সুনানে নাসাইতে মাহমুদ ইবনে লাবিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার গোত্রের কয়েকজন আনসারী মুরব্বীদের থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফারতুম বিসুবহি ফাইন্নাহু আযমু লিল আজরি, অর্থাৎ তোমরা সকালকে যত বেশি আলোকিত করবে, তত ইসফার করবে, তা সওয়াবের দিক থেকে তত বড় হবে। এটি নাসাই কিতাবুস সালাত খণ্ড এক পৃষ্ঠা ৬৫তে বর্ণিত হয়েছে এবং হাফিজ জাইলাই রহমাতুল্লাহ তাআলা আলাই এই হাদিসটিকে সহি বলেছেন। এই হাদিস দ্বারা ইসফারের অর্থ স্পষ্ট হয়ে গেল যে এর দ্বারা উদ্দেশ্য হলো উজ্জ্বল আলো হওয়া। এর ফলে যে অনেকে যদি আপত্তি বা সংশয় দেখা দিতে পারে, মনের মধ্যে উদিত হতে পারে যে সুবে সাদিকে নামাজ পড়ে নিলে হয়তো বেশি সওয়াব, না এমনটা নয়, এই হাদিসের মধ্যে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আরও একটি হাদিসের মধ্যে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া বিলালু নাউবির বিসালাতি সুবহি হাত্তা ইয়াবসুরাল কওমু মাওয়াকি'আ নাবলিহিম মিনাল আসফার, হে বিলাল, ফজরের নামাজকে এতটুকু আলোকিত করো যেন মানুষ আলোর কারণে তাদের নিক্ষেপ করার তীরের পথনের স্থান দেখতে পায়। অর্থাৎ হে বিলাল, ফজরের যে নামাজ রয়েছে এটা যেন এতটুকু আলোতে করা হয় যে মানুষ যে তীর নিক্ষেপ করলে যে তীর কোথায় গিয়ে পড়ছে সেই বিষয়টা যেন দেখতে পায়। তো সেটা কখন সম্ভব? সেটা হচ্ছে যে সূর্য উদয়ের যে যদি বলি ৩০-৪০ মিনিট আগের যে সময়টা রয়েছে ওই সময়টাতে কিন্তু এটা সম্ভব। আর এই বিষয়ের প্রতি আমাদেরকে তাকিদ দেওয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে। আর এই হাদিস ইমাম আবু দাউদ, তায়ালিসি, ইবনে আবি সাইবা এবং তাবারানি বর্ণনা করেছেন। এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে ফজরে ইসফার বা উজ্জ্বল হওয়া মুস্তাহাব, কারণ তীরের পতনের স্থল কেবল তখনই দেখা সম্ভব যখন পর্যাপ্ত আলো থাকে। তো এই বিষয়গুলো থেকে আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি যে ফজরের নামাজে আমাদের কোন সময় আদায় করা উচিত। আমরা তখন পড়ব যখন চারিদিকে মোটামুটি আলোকিত হয়ে যায় এবং তীর নিক্ষেপ করলে, আমরা এটা তো উদাহরণ হিসাবে এখন নিতে পারি যে তীর নিক্ষেপ করলে পরে কোন স্থানে গিয়ে পতিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, আমরা বিবেক সম্পন্ন জীব, মানুষ বিবেক সম্পন্ন জীব, মানুষ বুঝতে পারে। হয়তো এখন তীর আর যুগ নেই, কিন্তু আমরা তো এতটুকু বুঝতে পারি যে কোন সময় হলে পরে তখন সেই সময়টা হয়, যখন তীর নিক্ষেপ করলে পরেও সেই তীর কোথায় পড়ছে সেটা দেখতে পাওয়া যাবে। সুতরাং আমরা চেষ্টা করব আমরা যেন ওই সময় এটা করে। অপর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান নাওয়ারাল ফজর নাওয়ারাল্লাহু ফি কবরিহি ওয়া কলবিহি ওয়া কুবিলা সালাতুহু। আল্লাহু আকবার কবীরা। ফজরের নামাজ যে আলোকিত করবে তার কি ফজিলত রয়েছে? একটা হচ্ছে ফজরের নামাজ আদায় করা একটা স্বতন্ত্র ফজিলত রয়েছে, এর সাথে সাথে ফজরের নামাজ আলোকিত করে পড়া এরও কিন্তু ফজিলত এখানে বর্ণিত হয়েছে। এবং কি একটি নয়, দুটি নয়, তিনটি ফজিলত বর্ণনা করা হয়েছে। প্রথমত হচ্ছে নাওয়ারাল্লাহু ফি কবরিহি, অর্থাৎ আল্লাহ তাআলা তার কবরে এবং ওয়া কলবিহি এবং তার অন্তরে নূর দান করবেন। অর্থাৎ একই জায়গায় দুইটি, যে কবরও আলোকিত হয়ে যাবে এবং তার অন্তরে কি হয়ে যাবে, আলোকিত করবে। তৃতীয় হচ্ছে ওয়া কুবিলা সালাতুহু, আল্লাহু আকবার কবীরা, তার নামাজকে আল্লাহ পাক কবুল করে নেবেন। নামাজ যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এটা তো আমরা চেষ্টা করি, আর এই যেন কবুল হয় এজন্য আমরা ইলমে দিন শিখছি, আমরা ফরজ ইবাদতগুলো শিখলাম যেগুলো আমাদের জন্য জানা ফরজ ছিল, উজু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, সতর ঢাকার ব্যাপারে আমরা শুনেছি, এর আগের এপিসোডে আমরা ওয়াক্তমত যে নামাজ আদায় করতে হবে সেই বিষয়টি আমরা শুনেছি, যে ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ওই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তেই পড়তে হবে, অন্য ওয়াক্তে গিয়ে পড়লে বা অন্য ওয়াক্তের মধ্যে একত্রে বেশ কিছু নামাজ আদায় করলে পরে হয়ে যাবে কাজা, তবে এর গুনাহ রয়েছে। এই যে আমরা ফরজ ইবাদতগুলো আমরা শিখছি কেন, যেন ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নেন, আমরা যেন যে ইবাদত যেভাবে আল্লাহ পাক করতে বলেছেন সেভাবে করতে পারি, সেজন্যই তো শিখছি, তাই না? তো এখানে একটি কবুল হওয়ার একটি মাধ্যমও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যে ফজর যেন আমরা একটু আলোকিত করে, এটা একটা ফজরের কিন্তু একটা ফজিলত, যে তার কবরকে আল্লাহ পাক আলোকিত করে দিবেন, তার অন্তরকে আলোকিত করে দিবেন এবং তার নামাজ আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু আকবার কাবীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ উজ্জ্বল আলোতে আদায় করবে আল্লাহ তাআলা তার কবর ও অন্তরকে আলোকিত করবেন, তার নামাজ কবুল করে নেবেন। তো আমরা এই হাদিস শুনেছি এবং এই হাদিসটি ইমাম দাইলামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খলিফা জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ তাআলা আলাইহি সহীহুল বিহারী এর মধ্যেও এই হাদিসটি উল্লেখ করেছেন। তো এই হাদিসগুলো দ্বারা কিন্তু আমরা খুবই ক্লিয়ার হয়ে গেলাম, স্পষ্ট হয়ে গেলাম যে ফজর নামাজ আদায় তো করতেই হবে এবং কোন সময়টা করতে হবে, যখন আলো থাকে, উজ্জ্বল থাকে, ইসফার অবস্থা আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জোহরের নামাজ, জোহরের নামাজ আমরা কখন আদায় করব, বা জোহরের নামাজ এর যে সময়টা রয়েছে এর মুস্তাহাব সময় কি রয়েছে জোহরের নামাজ আদায় করার, আমরা ইনশাআল্লাহ এখন সেই বিষয়ে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ করিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা ইশতাদাল হাররু ফাবরিদু বিসসালাতি ফাইন্ন শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন প্রচণ্ড গরম থাকে তখন নামাজকে ঠান্ডা করো, অর্থাৎ কিছু দেরি করে পড়ো, কারণ গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকেই হয়ে থাকে। আর এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অপর এক হাদিসে স্পষ্টভাবে এসেছে যে জোহরকে ঠান্ডা করো, অর্থাৎ জোহর যে নামাজ রয়েছে এটা যেন একটু দেরি করে পড়া হয়। এই হাদিসটি ইমাম বুখারী হযরত আবু সাঈদ খুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে বলা হয়েছে জোহরকে ঠান্ডা করার ব্যাপারে। এ থেকে জানা গেল যে গরমের দিনে কিছু দেরি করা, অর্থাৎ তাপ কিছুটা কমলে জোহর পড়া মুস্তাহাব। এটাই হচ্ছে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাজহাব, এবং জমহুর যে সাহাবায়ে কেরাম ছিল এবং উলামায়ে কেরাম যারা ছিলেন তারা কিন্তু এই হাদিসের উপরে আমল করতেন, যে জোহরকে একটু দেরি করে পড়া, যে যখন উত্তাপ প্রবল থেকে একটু কমে আসে, যখন সূর্য আমাদের উপর একদম থাকে, যেমন আমরা মাকরু ওয়াক্তের ব্যাপারে শুনেছি গত এপিসোডে, যে মাকরু ওয়াক্তে যেন আমরা নামাজ না পড়ি, তো এটাও কিন্তু এই হাদিস থেকে, যে মাকরু ওয়াক্তে কেন নামাজ আদায় করা যাবে, কেননা ওই সময়টা যে রয়েছে তখন সূর্য একদম মাথার উপরে থাকে, একদম আলো এরকমভাবে দিতে থাকে যেন আগুন নিক্ষেপ করছে, তো এই জন্য ওই সময় কি করা হয়েছে, নামাজকে মাকরু করা হয়েছে। তো আমরা একটু দেরি করে তারপর নামাজটা আদায় করব, এবং এই যে রয়েছে এটি হচ্ছে মুস্তাহাব আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কিন্তু এটাই ছিল। এখন প্রশ্ন হতে পারে, এখানে হাদিসের মধ্যে তো ইবরাত বলা হয়েছে, যে অর্থাৎ ঠান্ডা করো, যখন গরমের তীব্রতা কিছুটা কমে আসে তখন জোহর আদায় করো, এর সীমা কি রয়েছে? এটাও তো আমাদের জানা উচিত, প্রশ্ন আসতে পারে। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে হাদিস থেকে এর সীমা জানা যায় যে এর সীমা হচ্ছে এক মিছিল, অর্থাৎ ছায়া এক গুণ পর্যন্ত পৌঁছাবে, এরপর নামাজ আদায় করা। প্রচণ্ড গরমে এক মিছাল হওয়ার আগে জোহর পড়া এই হাদিসের বিরোধিতা করে। জুমার নামাজের ক্ষেত্রেও একই হুকুম, গরমের দিনে দেরি করে পড়া এবং শীতের দিনে তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাহাব। তো আমরা জোহরের নামাজ কখন আদায় করব? জোহরের নামাজ গরমের দিনে আমরা একটু দেরি করে আদায় করব এবং শীতের দিনে একটু তাড়াতাড়ি আদায় করব। এটাই হচ্ছে মুস্তাহাব আমল। এখন আসরের নামাজ আমরা কখন আদায় করব, আসরের নামাজ কখন আদায় করা মুস্তাহাব, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা আসুন শ্রবণ করি। আন আলী ইবনে শাইবান ক্বালা কদিমনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মদিনাতা ফাকানা ইউআখিরুল আসরা মা দামাতিশ শামসু বাইদাআ নাকিয়াতান রাআহু আবু দাউদ ওয়া সাকাতা আনহু। হযরত আলী ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনা শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবারে উপস্থিত হয়েছিলাম। তখন তিনি যতক্ষণ সূর্য সুস্পষ্ট ও উজ্জ্বল থাকত ততক্ষণ আসরের নামাজ বিলম্ব করতেন, অর্থাৎ একটু দেরি করে পড়তেন। আর এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের মধ্যে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন এবং এ সম্পর্কে তিনি নীরব থেকেছেন, অর্থাৎ এই হাদিসের বিধান কি হুকুম কি তিনি এক্ষেত্রে তিনি কথা বলেননি। তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কোনো হাদিস বর্ণনা করতেন আর তিনি চুপ থাকতেন, নীরব থাকতেন, এর ব্যাপারে কোনো কালাম না করতেন, তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ কি বলেন? তো বলেন, আবু দাউদ যেসব হাদিসের ব্যাপারে নীরবতা অবলম্বন করেন সেগুলো তার কাছে হাসান, অর্থাৎ গ্রহণযোগ্য বলে গণ্য। এ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আসর নামাজ দেরি করে পড়া মুস্তাহাব, আর দেরি করার সীমাও জানা গেল, সূর্য যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ও উজ্জ্বল থাকে ততক্ষণ পর্যন্ত, কিন্তু সূর্য হলুদ হয়ে যাওয়ার আগে এত দেরি করা উচিত নয় যে মাকরুহ সময় হয়ে যায়। এ ব্যাপারেও কিন্তু আমাদেরকে সতর্ক করা হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শব্দগুলো কিন্তু স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত সূর্য উজ্জ্বল থাকে, আর সূর্য যখন হলুদ হয়ে যায় তখন কিন্তু আর আলো ওরকম পাওয়া যায় না, এবং দেখতেই বোঝা যায় যে এখন পরিবেশটা ঘুলাটে ঘুলাটে হয়ে আসছে। তো আমাদেরকে ওই সময় আসার আগেই নামাজটা আদায় করে নিতে হবে, আর এটা হচ্ছে মুস্তাহাব সময়, আমরা যেন ওই সময় নামাজ আদায় করি। এই যে হাদিসটি রয়েছে এর সমর্থন ইমাম আহমদ ও ইমাম তিরমিজি রহিমাহুমাল্লাহ সহিহ সনদে উম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের তুলনায় জোহর নামাজ তাড়াতাড়ি পড়তেন, আর তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আসর নামাজ তাড়াতাড়ি পড়ো। এ থেকে জানা গেল যে আসর নামাজ দেরি করে পড়া মুস্তাহাব, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল এবং এটি ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাযহাব। ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে, তিনি আবু ইসহাব থেকে, তিনি আব্দুর রহমান ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ দেরি করে আদায় করতেন। যেমনটা আজ আমরা দেখে থাকি যে আমরা যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করে থাকি এবং মাযহাবের যে প্রত্যেকটা কাজ রয়েছে সেটা যদি মুস্তাহাব হয় তার পিছনে অসংখ্য দলিল রয়েছে। যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে নামাজ কখন আদায় করতে হবে, এটা কিন্তু মুস্তাহাব আমল আমরা শুনতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটার পিছনে আমরা বেশ কিছু হাদিস শুনতে পাচ্ছি এবং উলামায়ে কেরামের তো মতামত আছে, সেই বিষয়গুলো যদি বলতে চাই তাহলে এই বিষয়েই আলাদা একটি অনুষ্ঠান হয়ে যাবে। শুধুমাত্র উলামায়ে কেরামগণ যে হাদিসগুলো বর্ণনা করেছেন যে কোন সময় নামাজ আদায় করা মুস্তাহাব, সেগুলো শুধু এখানে বলা হচ্ছে যে আসরের নামাজ দেরি করে পড়া হচ্ছে মুস্তাহাব। আর আলহামদুলিল্লাহ আমরা হানাফি মাযহাব অনুসরণ করে, আর বাংলাদেশের যারা আছেন এর মধ্যে হয়তো গুটি কয়েক যারা আছেন তারা অন্যান্য মাযহাবকে অনুসরণ করেন, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে হানাফি মাযহাবের। আর হানাফি মাযহাবের প্রত্যেকটি কাজ এর পিছনে এরকম অজস্র দলিল রয়েছে। আর আলহামদুলিল্লাহ আমাদের যাদের জানা নেই যে আসলে কোন সময় নামাজ আদায় করা মুস্তাহাব রয়েছে, তারাও কিন্তু হানাফি মাযহাব এর অনুসারী হওয়ার কারণে এই বিষয়ের উপর আমল করতে পারছে। আমরা দেখব যে আজানটাও একটু দেরিতে হচ্ছে এবং মোটামুটিভাবে আমরা মুস্তাহাব যে রয়েছে সেই মুহূর্তে আমরা নামাজটা আদায় করতে পারছি। একটু সময় হলে পরে কিছুক্ষণ পর আজান দেওয়া হয় আমাদের মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ। এছাড়াও আব্দুল ওয়াহিদ ইবনে নাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম, মুয়াজ্জিন আসরের আজান দিলেন, একজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন, তিনি মুয়াজ্জিনকে ভর্ৎসনা করলেন এবং বললেন, আমার পিতা আমাকে খবর দিয়েছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ দেরি করার নির্দেশ দিতেন। আমি জিজ্ঞেস করলাম এই বয়স্ক ব্যক্তিকে, লোকেরা বলল তিনি হলেন আব্দুল্লাহ ইবনে রাফি ইবনে খুদায়জ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি দারাকুতনি ও বাইহাকি বর্ণনা করেছেন। এ থেকে জানা গেল যে আসরের নামাজ দেরি করা মুস্তাহাব, আর যেসব হাদিসে আসর আগে আদায় করার কথা এসেছে তা এই হাদিসগুলির বিরোধী নয়, কারণ সূর্যের পরিবর্তনের আগে আসর পরে ফেললে সূর্যাস্ত পর্যন্ত জবাই করা, রান্না করা, খাওয়ার মতো সব কাজ করা যায়, কারণ গ্রামবাসীরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করে ফেলে, তার একটা উপকারী এখানে বলা হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি যে আসরের নামাজ এর যে মুস্তাহাব সময় রয়েছে, কোন সময় আদায় করলে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আদায় করেছেন সেটা হবে, আমরা আসর পর্যন্ত শুনেছি। এখন আমরা শুনব মাগরিব ও ঈশা। মাগরিবের যে নামাজের মুস্তাহাব সময় রয়েছে, আমরা গত এপিসোডে যে দীর্ঘ হাদিস শুনেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি নামাজের সময় বলেছেন, তার মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস রয়েছে এই বিষয়টি উল্লেখ ছিল যে শাফাক যখন অদৃশ্য হতো তো তখনই হচ্ছে মূলত মাগরিবের নামাজ রয়েছে। তো সেই হাদিসের মধ্যে এই বিষয়টি ছিল শাফাক অস্ত যাওয়া, এর আগ মুহূর্ত পর্যন্ত মূলত কি হয় মাগরিবের নামাজের সময় থাকে। এর পরবর্তীতে আরও যে লাল একটি উদিত হয় লালিমার মতো, তো সেটি অস্ত হওয়ার পর ইশারের সময় শুরু হয়, এবং শাফাক বলতে মূলত শুভ্রতা বোঝানো হয়েছে। যেমন ওই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, তাহলে জানা গেল যে শুভ্রতা অবধি মাগরিবের সময় রয়েছে। এমনটা নয় যে মাগরিবের আজান হয়েছে তৎক্ষণাৎ নামাজ পড়লাম, যদি নামাজ না পড়ি তাহলে নামাজ মাগরিবের নামাজ এর সময় চলে যাবে, এমনটি নয়। বরঞ্চ ক্ষেত্রবিশেষ কখনও কখনও এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত সময় থাকে মাগরিবের ওয়াক্তের। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানার বিষয় যে কোন নামাজের কী ওয়াক্ত রয়েছে, এটাও কিন্তু আমাদের জানা ফরজ, ফরজ ইলম রয়েছে যে কোন নামাজের কী ওয়াক্ত, কোন নামাজ কতটুক পর্যন্ত এর সীমা রয়েছে, শীতকালে মাগরিবের নামাজের সময় কতটুকু রয়েছে, গ্রীষ্মকালে মাগরিবের নামাজের কতটুকু সময় রয়েছে। আমরা যখন জানি না তখনই আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমরা মনে করি যে মাগরিবের নামাজের আজান দিয়েছে তৎক্ষণাৎ যদি আদায় করিও তাহলে হবে, আর একটু পর হলে হবে, এরকম নয়। মাগরিবের নামাজের একটি সময় রয়েছে, তো ক্ষেত্র বিশেষ বললাম, যেমন কখনও কখনও এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত সেই সময়টা হয়ে থাকে। এই বিষয়ে ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জোহরের নামাজের প্রথম সময় হলো সূর্যের জাওয়াল বা মধ্যাহ্নকাল, নামাজের শেষ সময় হলো আসরের সময় শুরু হওয়া পর্যন্ত, আসরের প্রথম সময় হলো জোহরের শেষ সময় শুরু হওয়ার পর, এবং শেষ সময় হলো সূর্য হলুদ হয়ে গেলে, অর্থাৎ মুস্তাহাব সময় সূর্য হলুদ হওয়া পর্যন্ত। মাগরিবের প্রথম সময় সূর্যাস্তের সময়, শেষ সময় শাফাকের অদৃশ্য হওয়ার সময়, ইশার মুস্তাহাব শেষ সময় অর্ধরাত্রি পর্যন্ত, ফজরের প্রথম সময় ফজরের উদয়কাল, এবং শেষ সময় হচ্ছে সূর্য উদয় পর্যন্ত। তো এখানেও একটি চমৎকারভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে যে এই হাদিস থেকেও জানা যায় যে আসলে মাগরিবের নামাজের সময় কোন পর্যন্ত থাকে। তো আমরা সেই বিষয়টা দেখব, শাফাক যে বলা হয়েছে, শুভ্রতা, যে শুভ্রতা কোন পর্যন্ত বাকি থাকে সেই বিষয় নিয়ে যদি আমরা একটু স্টাডি করি তাহলে আমাদের বুঝে চলে আসবে যে আসলে মাগরিবের নামাজের সময় পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট নয়, বরং এর সময়টা আরেকটু দীর্ঘ রয়েছে। এখন আমরা জানব যে ইশারের নামাজের ওয়াক্ত কী রয়েছে, ইশারের নামাজের সর্বমোট সময় কতটুকু, এবং এর মুস্তাহাব সময়টা কী রয়েছে। ইশারের সময়ের সর্বমোট সময় হচ্ছে এই যে লাল যেটা রয়েছে, শাফাকের পর যে উদিত হয়, এবং এর যে অস্ত যাওয়ার পর থেকে এবং সেই সুবে সাদিক পর্যন্ত, এই দীর্ঘ সময়টা মূলত হচ্ছে ইশারের নামাজের সময়। এর মধ্যে যে কোনো সময় বান্দা নামাজ আদায় করে নেবে, অর্থাৎ মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সুবে সাদিক এর মধ্যবর্তী সময় কোনো বান্দা ইশারের নামাজ আদায় করে নিলে তার ইশারের নামাজ হয়ে যাবে, এবং সেটা আদায় হবে, কাজা হবে না, আদা হিসাবে আদায় হবে। অনেকের মধ্যে এই ডাউট থাকে যে রাত বারোটার পর যদি কেউ ইশারা নামাজ পড়ে তাহলে নামাজ হবে না, কেননা রাত বারোটার পর তো অন্য দিন চলে আসে, তো এটা ইসলামী তারিখ হিসাবে নয়, ইসলামী তারিখ মাগরিবের পর থেকে শুরু হয়। আমরা অনেকে এটা নিয়ে ঘুলিয়ে ফেলি যে আরে 12টা তো বেজে গেছে, এখন কি ঈশার নামাজ পড়া যাবে, ঈশার নামাজ কি এখনও আছে কি না। না, ঈশারের নামাজ সুবে সাদিক অর্থাৎ ফজরের নামাজের রক্ত সুরাহর আগ পর্যন্ত থাকে। এবং এই যে হাদিস মাত্র বলা হলো, এখানেও কিন্তু মূলত সকল নামাজের ওয়াক্তের কথা বলা হয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জেনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার যদি এই ধারণা না হতো যে আমার উম্মতের জন্য কষ্টকর হবে, তাহলে অর্ধরাত্রি পর্যন্ত এই নামাজকে বিলম্ব করা হতো। তো মূলত হচ্ছে ইশার নামাজটা একটু দেরি করে পড়া, এটাই মূলত হচ্ছে মুস্তাহাব। যেমনটা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল সাল্লাইনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আতামাতি فلم يخرج حتى مضى نحو من شطر الليل فقال خذوا مقاعدكم فأخذنا مقاعدنا فقال إن الناس قد صلوا وأخذوا مضاجعهم وإنكم لم تزالوا في صلاة ما انتظرتم للصلاة ولولا ضعف الضعيف وسقم السقيم لأخرنا هذه الصلاة إلى شطر الليل অর্থাৎ হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা বেশ কয়েক রাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈশার নামাজ আদায় করেছি। এক রাতে এমন হলো যে তিনি বের হলেন না, এমনকি প্রায় রাতের অর্ধেক পার হয়ে গেল। রাবির বক্তব্যে কিছু এভাবে এসেছে যে আমরা ঈশা পড়ার ইচ্ছা করছিলাম, আবার কিছু বর্ণনা এসেছে যে আমরা ঈশা পড়ছিলাম। এর বিস্তারিত হলো তিনি বেরই হলেন না, এমনকি প্রায় অর্ধরাত্রি অতিক্রান্ত হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং ইরশাদ করলেন তোমরা নিজ নিজ স্থানে বসে থাকো। আমরা নিজেদের স্থানে বসে রইলাম। তখন তিনি ইরশাদ করলেন অন্য লোকেরা তো নামাজ পড়ে তাদের শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েছে, আর তোমরা যেহেতু নামাজের অপেক্ষায় আছো তাই এই অপেক্ষা সময়টুকু তোমাদের নামাজের মধ্যে গণ্য হচ্ছে। যদি আমার দুর্বল বৃদ্ধদের দুর্বলতা রোগীর অসুবিধার কথা বিবেচনা না থাকতো, তবে আমি এ নামাজ অর্ধরাত্রি পর্যন্ত বিলম্ব করতাম। অর্থাৎ এই হাদিস থেকে জানা যায় যে ঈশার নামাজ বিলম্ব করা অর্থাৎ কিছুটা দেরিতে পড়া হচ্ছে মুস্তাহাব। সুতরাং কোন নামাজ কোন অক্তে আদায় করতে হবে সেই বিষয়গুলো আমরা জেনেছি এবং হাদিসের মাধ্যমে জেনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন, যে সময় করতেন, আমরাও যেন সেভাবে সেই সময়ে করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলো হে খোদা। জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলো হে খোদা।